আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রারম্ভের কিছু কথা, আশিকে মদিনা আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল আলিয়া 1400 হিজরি অনুযায়ী 1980 প্রথম হজ আদায় করার সৌভাগ্য নসিব হয়। মক্কা মুকরমা ও মদিনা মুনাবারা উপস্থিত হওয়ার আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়ার অনন্য উপায় ও বিভিন্ন কার্যাদি, হজ আদায় ও উমরা আদায়ের অনুভূতির বর্ণনা আশিকে রাসুল বিশেষ করে হারামাইনে তৈয়িবেন মক্কা ও মদিনা গমনকারীদের জন্য শিক্ষা এবং আগ্রহ বৃদ্ধির একটি মাধ্যম। আমির এই মোবারক সফরকে সাপ্তাহিক পুস্তিকা বিভাগের পক্ষ থেকে লিখিত আকারে উপস্থাপন করা হলো। এর প্রথম পর্ব আমির আহলে সুন্নাতের প্রথম মদিনা সফর, দ্বিতীয় পর্ব আমির আহলে সুন্নাতের মদিনায় সফরের ঘটনাবলী নাম দিয়ে উপস্থাপন করা হয়েছে। এখন তৃতীয় পর্ব আমির আহলে সুন্নাতের প্রথম হজ 1980 আপনাদের সামনে। আজ থেকে প্রায় 44 বছর পূর্বে 1980 সালে অডিও ভিডিও রেকর্ডিং বা লিখার তেমন কোনো ব্যবস্থা ছিল না যে হজ সফরের বিস্তারিত অবস্থাদি সংরক্ষণ করা যায়। এই পুস্তিকাতে সংশ্লিষ্ট তথ্য সমূহ ও ঘটনাবলীর জন্য অধিক সাহায্য স্বরূপ মাদানী মুজাকারার এবং মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠান থেকে সংগ্রহ করা হয়েছে। কেননা অনেক প্রশ্নোত্তরে বা ব্যক্তিগত ভাবে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া প্রথম হজ সফরের কিছু না কিছু অবস্থাদি নিজে বর্ণনা করেছেন। তাছাড়া অন্যান্য মাধ্যম দ্বারাও তথ্যাবলী সংগ্রহ করা হয়েছে। যতটুকু সম্ভব চেষ্টা করে সঠিক তথ্য সম্বলিত এই পুস্তিকা অবশ্যই সংশোধন ও সংযোজনের পর প্রস্তুত করা হয়েছে। ইনশা আল্লাহ আজ্জাবাজাল এই মোবারক সফরের চতুর্থ পর্ব আমির আহলে সুন্নাতের মদিনা থেকে পৃথক হওয়া এই খণ্ড উপস্থাপন করার চেষ্টা করছি। প্রত্যেক সপ্তাহে দাওয়াত ইসলামের সোশ্যাল মিডিয়া এবং বিশেষ করে মাদানী মুজাকারাতে মাদানী চ্যানেলে যে পুস্তিকা পড়ার ঘোষণা দেওয়া হয় সেটা অবশ্যই পড়ুন বা শুনে নিন। আল্লাহ পাক আমাদের সবাইকে হজ ও উমরার সৌভাগ্য দান করুন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ সপ্তাহের রিসালা আমির আহলে সুন্নাতের প্রথম হজ 1980 খলিফা আমির আহলে সুন্নাতের দোয়া। হে আল্লাহ পাক, যে কেউ এই পুস্তিকা আমির আহলে সুন্নাতের প্রথম হজ পড়ে কিংবা শুনে নিবে তাকে বারবার হজ ও মদিনা জিয়ারত দ্বারা ধন্য করে তাকে বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌসে তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হওয়ার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ফরজ হজ আদায় করো, নিঃসন্দেহে এর প্রতিদান বৃষ্টির যুদ্ধে অংশগ্রহণ করার চেয়ে বেশি এবং আমার উপর একবার দুরুশের পাঠ করা এর সমপরিমাণ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুর্শিদের আনুগত্য। হজের মাসের বরকতের দিন এসেছে। হজ ও মদিনা জিয়ারতের আগ্রহে হাজিদের কাফেলা আরব শরীফের দিকে গমন করছে। এই অনুভূতি ও আগ্রহের অবতারণা হতেই আশিকে মদিনা আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল আলিয়ার অন্তরে হজের আগ্রহ বৃদ্ধি হতে থাকে। কিন্তু অপারগতা এটা যে তিনি উমরার ভিসাতে হারামাইন শরীফে উপস্থিত হয়েছিলেন। আমির আহলে সুন্নাত সৌভাগ্যবান যে ব্যবস্থাপনার পক্ষ থেকে ঘোষণা আসলো যারা হজের খরচাদি জমা দিয়েছেন তারা হজ করতে পারবেন। সেই সময় হজের খরচ ছিল কেবল 400 বা 500 রিয়াল। কতিপয় ব্যক্তি বলতে লাগলো কেউ জিজ্ঞাসা করবে না, মক্কা চলে যাই, হজ করে নিব, টাকা দেওয়ার কি প্রয়োজন? কিন্তু আশিকে মদিনা অত্যন্ত অনুভূতিশীল ছিলেন। তিনি তার প্রিয় মুর্শিদ সৈয়দে কুতুব মদিনা মাওলানা জিয়াউদ্দিন আহমদ মাদানী রহমাতুল্লাহ তাআলা আলাইহির খিদমতে এটা আরজ করলো। তখন পীর মুর্শিদ বললেন, নিয়ম অনুযায়ী হজ করুন। কামিল মুরিদ পীরে কামিলের কথার প্রতি লাব্বাইক বলে নিজের পাসপোর্ট একজন বন্ধুর মাধ্যমে এজেন্টের নিকট জমা করে দিলেন আর এজেন্ট পাসপোর্টটি হজের ভিসার জন্য জেদ্দা শরীফ পাঠিয়ে দিলেন। যখন কিছুদিন অতিবাহিত হওয়ার পর ভিসা ফেরত আসেনি তখন তার অস্থিরতা বাড়তে থাকে। যেহেতু হজের মৌসুম আরম্ভ হয়ে গেল আর হজ যাত্রীদের কাফেলা দলে দলে আরব শরীফের দিকে চলতে আরম্ভ করে দিল, এমত অবস্থায় আমির আহলে সুন্নাতের সাথে মদিনা শরীফের এক স্থানে করাচির একজন আলেম সাহেব হযরত মাওলানা জামিল আহমেদ নৈমি রহমাতুল্লাহ তাআলা আলাইহির সাক্ষাৎ হয়। হযরত কুতুব মদিনা রহমাতুল্লাহ তাআলা আলাইহি তাকেও খিলাফত দ্বারা ধন্য করেছিলেন। তিনি আশিকে মদিনার এই পেরেশানি দেখে বললেন, আমাকে মদিনার গলিতে একজন বুজুর্গ এই বজিফার অনুমতি দিয়েছিলেন। কল্লাত হাইলাতি আনতা ওয়াসিলাতি আগিসনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগিসনি এর স্থানে আদেরিকনি এটাও বৃদ্ধি করতে পারবেন। আমি মদিনার গলিতে এই ওয়াজিফার অনুমতি দিচ্ছি, উদ্দেশ্যপূর্ণ হওয়ার জন্য এই ওয়াজিফা ভালো। আশিকে মদিনা কয়েকবার এটা পড়ছিল মাত্র, পাসপোর্টে ভিসা লেগে এসে গেল, আলহামদুলিল্লাহ। এভাবে আমির আহলে সুন্নাতের সর্বপ্রথম হজের ব্যবস্থা সম্পন্ন হলো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা শরীফে অবস্থানকালীন সময় আমির আহলে সুন্নতের সাথে অনেক আশিকের রাসূলের সাথে সাক্ষাৎ হতে থাকে এবং তার মিশুকতা ও সৎ চরিত্রের কারণে অনেক লোক হযরতের সাথে বন্ধুত্বও করেন। সেই হালকাতে মহব্বতকারীদের মধ্যে হতে কিছু সৈয়দ দাদাগণও তাকে খুব ভালোবাসত। তাদেরও হজের ইচ্ছা হলে তখন আমির আহলে সুন্নতকে তাদের সাথে যাওয়ার জন্য প্রস্তাব দিলেন। আশিকে মদিনা গ্রহণ করে নিলেন। আল্লাহ পাকের অনুগ্রহ ও দয়ায় এভাবে কয়েকজনের সমন্বয়ে গঠিত এই সংক্ষিপ্ত কাফেলাটি ইহরাম বেঁধে হজি কিরানের নিয়তে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। এই প্রকারের হজ সবচেয়ে উত্তম। বিস্তারিত জানার জন্য বাহারের শরীয়তের ষষ্ঠ খণ্ড এবং রফিকুল হারামাইন অধ্যয়ন করুন। হজের জন্য আগত অধিক হজ যাত্রীর কারণে বালাদুল আমিন অর্থাৎ মক্কা পাকে জাকজমক বৃদ্ধি পাচ্ছিল। আশিকে মদিনা তাওয়াফ ও সাইর সৌভাগ্য অর্জন করে উমরা শরীফ সম্পন্ন করলেন। হজে কিরানকারীদেরকে তাওয়াফে কুদুম করতে হয়। মিকাতের বাইরে আগত মক্কা মুয়াজ্জমা উপস্থিত হয়ে সর্বপ্রথম যে তাওয়াফ করে তাকে তাওয়াফে কুদুম বলা হয়। কিরানকারীর জন্য এটা সুন্নত মুয়াক্কাদা, তিনি তাও করে নিলেন। এরপর তিনি হযরত ইমাম জাইনুল আবেদিন রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ঘটনার মধ্যে মগ্ন হয়ে গেলেন। যখন তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইহরাম বাঁধলেন তখন লাব্বাইক পড়লেন না। জিজ্ঞাসা করা হলো, ইয়া সাইয়্যিদি লাব্বাইক? বললেন, আমার ভয় হচ্ছে কখনো যেন উত্তরে লা লাব্বাইক বলে না দেয়। আরজ করা হলো, হুজুর ইহরাম বেঁধে লাব্বাইক বলা জরুরি। যখনই তিনি লাব্বাইক পড়লেন তখন অজ্ঞান হয়ে জমিনে তাশরিফ নিয়ে গেলেন। অমুখাপেক্ষিক দরবারে উপস্থিত হওয়ার দাবি করছি। সারা রাস্তা ইমাম জাইনুল আবেদিন রহমাতুল্লাহ তাআলা আলাইহির মুবারক ভাবাবেগ ছিল যে যখনই লাব্বাইক পড়ত অজ্ঞান হয়ে যেত। আল্লাহ পাকের তাদের উপর রহমত বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। আশিকে মদিনা চিন্তা করতে থাকে, হায়, আমি তো এটা নির্ভয়ে লাব্বাইক পড়ে আসলাম, এর অর্থের উপর কি দৃষ্টি দিয়েছি? আল্লাহুম্মা লাব্বাইক, আমি উপস্থিত। আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত হয়েছি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, নিঃসন্দেহে সমস্ত প্রশংসা নিয়ামত ও রাজত্ব তোমার জন্য। লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই, না শরীরে কম্পন হলো আর না অনুভূতি হলো। কি বলছি, জীবনে প্রথমবার হাজরে আসওয়াদের চুম্বন। আশিকে মদিনা আমির আহলে সুন্নত সেই হজে প্রথমবার হাজরে আসওয়াদ চুম্বন করলেন এবং মাকামে ইব্রাহিমে বিদ্যমান সেই পাথরেরও জিয়ারত করেন যেটার উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন। পায়ে হেঁটে হজ। এ সফরের সময় আশিকে মদিনা বয়স প্রায় 30 বছর ছিল। তিনি তার সঙ্গীদের সাথে পায়ে হেঁটে হজ করার ইচ্ছা করেন। অতঃপর মক্কা থেকে মিনা শরীফ, সেখান থেকে আরাফাত এবং সেখান থেকে মুজদালিফা শরীফ পর্যন্ত পায়ে হেঁটে সফর করেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি মক্কা থেকে পায়ে হেঁটে হজে যায় এই পর্যন্ত যে পুনরায় ফিরে আসে তার জন্য প্রতিটি কদমে 700 নেকি হেরেম শরীফের নেকির ন্যায় লিখে দেয়া হবে। আরজ করা হলো, হেরেম শরীফের নেকিগুলোর পরিমাণ কতটুকু? ইরশাদ করেন, প্রতিটি নেকি লক্ষ নেকি। হযরত মুফতি আমজাদ আলী আজমী রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাক লিখার পর বলেন, এই হিসাবে প্রতিটি কদমে 700 কোটি নেকি হবে। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ পাক মহান দয়ালু। হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যদি সম্ভব হয় তাহলে পায়ে হেঁটে হজ করুন, কারণ এটা উত্তম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশিকে মদিনার সফর সঙ্গী হলো কিতাব। আশিকে মদিনার হজের সফরও কতই না সুন্দর। এই বরকতময় সফরে যেটা চমৎকার ও মহান কিতাব সফরের সঙ্গী ছিল তা আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহির হজের বিধান সম্বলিত কিতাব আনওয়ারুল বিশারতি ফি মাসাইলিল হজ্জি ওয়াজ জিয়ারত এটি ছিল। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া আনোয়ারুল বিশারতি ফি মাসাইলিল হজ্জি ওয়াজ জিয়ারা এবং বাহারে সিরত ইত্যাদির সাহায্যে বর্তমান যুগের অনেক গুরুত্বপূর্ণ মাসআলা সমূহকে নিজ অভিজ্ঞতার আলোকে একত্রিত করে দুটি বড় কিতাব রফিকুল হারামাইন ও রফিকুল মুতামিরিন নামে লিখেছেন। হজ ও উমরার সময় এই কিতাবগুলো থাকা অনেক জরুরি। শুভকামনা। আশিকে রাসূলের 130টি ঘটনাবলী কিতাব অধ্যয়ন করুন, তাহলে আনন্দ ও প্রফুল্লতা বৃদ্ধি হতে থাকবে। অভিজ্ঞতা পূর্ব শর্ত। মদিনা মুনাওয়ারার মতো আশিকে মদিনা মক্কা মুকাররমাতেও খালি পেয়েছিলেন। আর জিলহজ শরীফের দিন আসলো। তখন হাজিদের আওয়াজ যেন সমুদ্রের গর্জনের ন্যায়, মিনা চলো মিনা চলো। এই আহ্বানে সাড়া দিতে মিনার দিকে রওনা হলো। মিনা শরীফে আশিকে মদিনার কাফেলার সদস্যরা একটি পাহাড়ের উপর উঠে তাঁবু স্থাপন করলেন। প্রয়োজনীয় সরঞ্জাম ফলমূল ইত্যাদি সাথে ছিল। সেই হজে আমির আহলে সুন্নতের উপর অনেক পরীক্ষা আসলো, কিন্তু তিনি আল্লাহ পাকের ইচ্ছায় সবচেয়ে উত্তম এই দৃষ্টান্ত স্থাপনে অবিচল থাকেন। প্রথম পরীক্ষা এটা ছিল যে পাহাড়ে উঠানামার কারণে তার কোমরে ব্যথা চলে আসলো, যার ফলে কষ্ট আরম্ভ হয়ে গেল। আমির আহলে সুন্নত তার বন্ধুর সাথে হাসপাতালে তাশরিফ নিয়ে গেলেন, চেক আপ করিয়ে পুনরায় এসে যায়। তখন পরীক্ষার উপর পরীক্ষা আরম্ভ হলো যে তিনি আপন তাঁবুর স্থান হারিয়ে ফেলেন আর তিনি তার তাঁবু পর্যন্ত পৌঁছতে পারলেন না। এভাবে আমির আহলে সুন্নত প্রথম দিনেই আপন কাফেলা থেকে পৃথক হয়ে গেলেন। আরাফাতের ময়দানে উপস্থিত নয় জিলহজ পবিত্র আরাফার দিন আসলে তখন লক্ষ লক্ষ আল্লাহ পাকের মেহমান সম্মানিত হাজি আরাফাতের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত থাকতেন। হজের সবচেয়ে বড় রুকন আরাফাতের ময়দানে অবস্থান করা, যা ইহরাম অবস্থায় নয় জিলহজ দ্বীপ প্রহরে ঢলে পড়া, অর্থাৎ জোহরের নামাজের সময় আরম্ভ হওয়া থেকে নিয়ে সুবহ সাদিকের দশম দিনের মাঝামাঝি একটি মুহূর্তের জন্য এই ময়দানে প্রবেশ করলে সেই হাজি হয়ে যাবে। আশিকে মদিনা তার সেই বন্ধুর সাথে পবিত্র মিনা থেকে প্রায় 11 কিলোমিটার দূরে পায়ে হেঁটে আরাফাতের ময়দানের দিকে যাত্রা শুরু করলেন। শেষ পর্যন্ত আরাফাতে সেই মহান ও বরকতময় ময়দান এসে গেল, যেখানে আল্লাহ পাকের প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন জাহিরি হায়াতে মুবারাকায় হজে তাশরিফ নিয়ে গিয়েছেন এবং জাবালে রহমতের পাশে খুতবা দিয়েছেন। প্রত্যেক বছর আরাফাতের দিনে দুজন নবী হযরত খিজির ও ইলিয়াস আলাইহিমা সালামও সেই বরকতময় ময়দানে তাশরিফ নিয়ে যেতেন। আরাফাতে আমির আহলে সুন্নত কোন এক দিকে অতিক্রম করতে তাঁবুর একজন তাকে আরজ করলেন, হযরত দোয়া করে দিন। সেখানে তিনি আল্লাহ পাকের দরবারে নম্রতা ও বিনয়ী সহকারে অশ্রু প্রবাহিত করে নিজের মতো করে দোয়া দিলেন। মুজদালিফার রাত, একদিকে মিনা শরীফ থেকে আরাফাত আর আরাফাত শরীফ থেকে মুজদালিফার সফর এবং বিভিন্ন ইবাদত ইত্যাদির কারণে হাজিগণ সেই রাতে খুব বেশি ক্লান্ত হয়ে পড়েন, যেন ক্লান্তই ক্লান্ত হয়ে গেল। আমির আহলে সুন্নত আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার পর মুজদালিফার জন্য রওনা হয়ে গেলেন। তখন রাস্তাতে অসুস্থ অক্ষম ক্লান্ত হাজিদের অন্যজনের কাঁধে আরোহণ করতে দেখা যায়। সারা রাস্তা হাঁটতে হাঁটতে তার পায়ে ফোলা ভাব চলে আসলো। হজ যাত্রীদের দ্বারা ভর্তি গাড়ি এমন ভাবে দ্রুত ছুটে যাচ্ছিল যে থামছে না। যখন তিনি খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছিলেন, তখন আল্লাহ পাকের রহমত ও অদৃশ্যের সাহায্য হলো যে তার পাশে একটি কার এসে থামলো। তার মধ্যে উর্দু ভাষীর কিছু লোক ছিল। তারা তাকে প্রস্তাব দিলেন, আমরা মুজদালিফা যাচ্ছি, আপনিও বসে যান, আমরা আপনাকে সেখানে পৌঁছে দিব। তিনি মনে মনে আল্লাহ পাকের এই নিয়ামতের শুকরিয়া আদায় করলেন এবং গাড়িতে বসে গেলেন। আল্লাহ পাকের এই নেক বান্দারা তাকে মুজদালিফা শরীফে পৌঁছিয়ে দিলেন। সবে কদর থেকে উত্তম। কতিপয় উলামায়ে কিরামের মতে মুজদালিফার রাত হাজিদের জন্য সবে কদর থেকে উত্তম। মুজদালিফার ময়দানে শয়তানকে মারার জন্য কঙ্কর নেওয়া উত্তম। কঙ্কর বাছাই আর রমি জামরাতের পদ্ধতির জন্য আমির আহলে সুন্নতের কিতাব রফিকুল হারামাইন 139-146 পৃষ্ঠা অধ্যয়ন করে নিন। আমির আহলে সুন্নত রাত অতিবাহিত করে মুজদালিফায় অবস্থান করার পরপরই শয়তানকে কঙ্কর মারার জন্য পবিত্র মিনায় তাশরিফ নিয়ে যান, এক ব্যক্তির প্রাণ রক্ষা করলেন। মুজদালিফাতে অবস্থান করার পর হজ যাত্রীগণ রমি জামারাতের জন্য রওনা হচ্ছিলেন। তখনকার দিনে হজের সময় শয়তানকে কঙ্কর নিক্ষেপের স্থানে অনেক বেশি ঈর্ষা ইত্যাদির কারণে দুর্ঘটনা ঘটে যেত, পিষ্ট হয়ে অনেক হাজি মারা যেত। সেই বছরে এমন ঘটনা ঘটলো, এক স্থানে লাশের স্তূপ দেখে তিনি অনেক আশ্চর্য হলেন। অতঃপর জানতে পারলেন যে এটি একটি স্তূপ নয়, এগুলো বিভিন্ন স্থান থেকে এনে এভাবে একত্রিত করা হয়। তিনি সামনে অগ্রসর হতে লাগলেন, হঠাৎ তার দৃষ্টি এক ব্যক্তির উপর পড়ল যিনি ভিড়ের মধ্যে আহত হয়ে পড়ে গিয়েছে। সেই ব্যক্তি পিষ্ট হয়ে যাওয়ার উপক্রম ছিল। আমির আহলে সুন্নতের মন মানল না, তিনি নিচে ঝুঁকে উভয় হাতে তাকে তুলে নিয়ে দাঁড় করিয়ে দিলেন। যদিও এমন ঈর্ষার সময় মাটিতে ঝুঁকে যাওয়া বা মাটি থেকে কোনো বস্তু তুলে নেয়ার সময় বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, পিছন থেকে আগমনকারী ব্যক্তিদের সারিতে পড়ে যেতে পারে, আবার উপরে উঠতে পিষ্ট হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে। কিন্তু তিনি চোখের সামনে কোনো মুসলমান নিচে পড়ে পিষ্ট হওয়ার দৃশ্য দেখাটা পছন্দ করেননি। তার বন্ধু বললেন, ইলিয়াস এটা কি করলেন? যখন তিনি মুচকি হেসে বললেন, তার অন্তরকে জিজ্ঞাসা করো, হয়তো যার প্রাণ বেঁচে গেল তাকে জিজ্ঞাসা করো, সে কি পরিমাণ খুশি হয়েছে। জামারাতে কঙ্কর মারার সময় এই ধারণা করুন, প্রথম দিনে যেহেতু বড় শয়তানকে কঙ্কর মারা হয়, আমির আহলে সুন্নাত কঙ্কর মারলেন। তিনি বললেন, শয়তানকে কঙ্কর মারার সময় এটা ধারণা করুন যে শয়তান অর্থাৎ হামজাদ আমার উপর চেপে বসেছে, তাকে মারছি। হজের কুরবানি। এরপর তিনি তার বন্ধুর সাথে প্রাণী ক্রয় করে কুরবানির মাঠে তশরিফ নিয়ে গেলেন। সেখানে লোকেরা কুরবানির জন্য ছুরি বিক্রয় করছে। তিনি একটি ছুরি ক্রয় করে নিজের ও আপন বন্ধুর পশুও নিজ হাতে জবাই করলেন। অন্যান্য হাজিরাও এটা দেখা দেখি আসতে থাকে, বলেন, আমাদের পশুগুলো জবাই করে দিন। তিনি কল্যাণকামী ও সহানুভূতি করতে গিয়ে বিনা পারিশ্রমিকে 8টি প্রাণী জবাই করলেন। আরো একবার গায়বী সাহায্য। কুরবানি শেষ করার পর ইহরামের সময় রক্তের কিছু ছিটা দৃষ্টিগোচর হয়। সে সময় তার সেই বন্ধুও ছিল না, তিনি একা হয়ে গেলেন। দুপুরের সময় হয়ে গেল, আমির আহলে সুন্নতের জোরের নামাজ আদায় করতে হবে। তাছাড়া রক্তে রঞ্জিত শরীরে ইহরামের কাপড় ছাড়া অন্য কোনো কাপড় ছিল না যেটা পরিধান করে নামাজ আদায় করা যাবে। ক্ষুধার্ত ও পিপাসার্ত অবস্থায় একা হাঁটতে হাঁটতে আমির আহলে সুন্নত মিনার উপত্যকার পথে আরবের প্রশাসনের পক্ষ থেকে দায়িত্বরত আরব লোকদের জিজ্ঞাসা করেন, ফাইন সুকুল আরব, আরবিতে আয়না অর্থ হলো কোথায়? আরব শরীফে সাধারণ লোকেরা আয়নাকে ফাইন বলে, এজন্য তিনি এটা বললেন। আর সুকুল আরব এটি একটি স্থানের নাম, অর্থ সুকুল আরব এটি কোথায়। কেউ উপরে যাওয়ার জন্য বলে এবং কেউ নিচে যাওয়ার জন্য বলে। পরে জানতে পারলাম এই ভদ্রলোকরা আরব শরীফের আশেপাশে গ্রাম থেকে বিশেষ করে হজের দিনগুলোতে ডিউটি করতে আসেন, হয়তো তাদেরও এত বেশি রাস্তা সম্পর্কে জানা নেই। তিনি এক আরবি ড্রাইভার ব্যক্তিকে সালাম দিয়ে নিজের মতো করে কথা বললেন, আমি আমার কাফেলা থেকে পৃথক হয়ে গিয়েছি, আমাকে সুকুল আরব যেতে হবে। সে ব্যক্তিটি তাকে নিজের গাড়িতে বসিয়ে নিলেন। পথে ব্যক্তিটি আমির আহলে সুন্নতকে খাওয়ার জন্য একটি আপেলও দিলেন। রাস্তায় অনেক ভিড় ছিল, অনেক দূর পর্যন্ত মানুষের শুধু মাথা ও মাথা দৃষ্টিগোচর হচ্ছে। গাড়িটি হামাগুড়ি দিয়ে কোন রকম সুকুল আরব পৌঁছলে ড্রাইভার বলল, হাদা সুকুল আরব, অর্থাৎ এটা সুকুল আরব। তিনি গাড়ি থেকে নেমে আরেকবার অজানা গন্তব্যের দিকে চলতে আরম্ভ করেন। তার একজন মুয়াল্লিমের নাম স্মরণ আসে, তখন তাই জিজ্ঞাসা করতে করতে সেই তাবুর দিকে চলে গেলেন। কেননা উগ্র স্বভাব ও নম্র স্বভাব প্রভৃতি মেমন হাজিগণ সেই তাবুতে ছিল। সেখানে পৌঁছে তিনি তার শহীদ মসজিদের একজন মুক্তাদি মরহুম হাজি আলী বরকাতি এর সাথে সাক্ষাৎ হয়, যিনি মজবুত আশিকে রসুল ও বরকতি সিলসিলার তাজুল মাশায়েখ হযরত সৈয়দ মোহাম্মদ মিয়া মারহারাবি রাহমাতুল্লাহ তাআলা আলের মুরিদ ছিলেন। তিনি তাকে বলেন, আমি আমার কাফেলা হারিয়ে ফেলেছি, আমাকে জোহরের নামাজ পড়তে হবে, আর আমার কাপড় রক্তে রঞ্জিত, যদি একটু পানির ব্যবস্থা হয়। তিনি পানির বোতল নিয়ে তাকে দিলেন। ঘটনাক্রমে আমির আহলে সুন্নতের ভাই মরহুম আব্দুল গনির ছেলে এবং তার ভাতিজা আনোয়ার উরফে হাজি পেও মেমন ভাষায় পে পিতাকে বলা হয়। আমির আহলে সুন্নতের পিতা মরহুম হাজি আব্দুর রহমান রহমতুল্লাহ তাআলা আলাইহির নামে আমির আহলে সুন্নতের ভাই আব্দুল গনি সাহেব নিজ ছেলের নাম আব্দুর রহমান রেখেছিল, তাকে স্নেহ করে হাজি পে বলে সম্বোধন করত। হজ করতে গিয়েছিলেন, সেখানে তারও সাক্ষাৎ হয়ে গেল। তিনি তাদের সাথে কথাবার্তা বলতেই থাকে, ইতিমধ্যে আগুন আগুন এর আওয়াজ আসে এবং আগুনের শিখা দৃষ্টিগোচর হয়। প্রথমে হজের সময় পবিত্র মিনায় প্রায় প্রতি বছর আগুন লাগতো, কেননা হাজি সাহেবরা চুলা নিয়ে যেত। অতঃপর কর্তৃপক্ষের পক্ষ থেকে চুলা নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়, তখন কতিপয় লোক লুকিয়ে নিয়ে যেত, যখন পুলিশ দেখত তখন ভেঙে ফেলত। শাস্তি না দেওয়ার কারণে লোকজন এটা মনে করতে লাগলো যে যদি ধরাও পড়ে যায় তখন শুধু চুলা ভেঙে দিবে। এই আগুন লাগার ঘটনা বন্ধ হয়নি, আর যখনই আগুন লাগতো তখন লাশের স্তূপ হয়ে যেত। অতঃপর এই সমাধান বের হলো যে পবিত্র মিনায় ফায়ার প্রুফ অর্থাৎ আগুন থেকে নিরাপদকারী তাবুর ব্যবস্থা করা হলো। আলহামদুলিল্লাহ, এই পদক্ষেপ নেয়ার দ্বারা হজ কর্তৃপক্ষ প্রথমবার আগুন মোকাবেলায় যথেষ্ট ভালো করেছে, যার কারণে অনেক সহজ হয়েছে। তার সেই বন্ধু যিনি পানির বোতল নিয়ে দিয়েছিলেন, সাথে সাথে তিনি তার আসবাবপত্রের দিকে এটা বলে দৌড় দিলেন যে আমার টাকার বেল্ট নিয়ে নেই। আমির আহলে সুন্নাত বলেন, আমার সম্পদ তো এই পানির বোতল, আর আমাকে জোহরের নামাজ পড়তে হবে। এই পরিস্থিতিতেও তিনি ভয় পেলেন না। যখন তাবু থেকে বের হলেন তখন দেখলেন যে আগুনের শিখা আসমানের সাথে কথা বলছে, আর সাধারণ মানুষ অনুভূতিহীন অবস্থায় দৌড়াচ্ছে। কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার এসে গেল, যা দ্বারা আগুন নিয়ন্ত্রণ করার জন্য পানি নিক্ষেপ করেছিল। আমির আহলে সুন্নাত নিজের মতো করে সাধারণ মানুষকে দৌড়ানো এবং ছত্রভঙ্গ ইত্যাদি থেকে বাঁচার সতর্কতা দেওয়ার চেষ্টা করলেন। আগুন অনেক দূরে, আপনাদের পেছনে দৌড়বে না, কিন্তু এই ভিড়ের মধ্যে কে শুনবে, কে বাধা দেবে? আল্লাহ না করুক যদি কখনো ছত্রভঙ্গ ইত্যাদির পরীক্ষাতে ফেঁসে যান, তখন লোকদের দেখা দেখি আপনি পালিয়ে যাওয়ার পরিবর্তে নিজেকে নিজে কোন দেয়াল বা পিলার ইত্যাদির আড়ালে চলে যান, যেন চোখ বন্ধ করে পালিয়ে যাওয়া ব্যক্তি অতিক্রম করতে পারে, না হয় আপনি তাদের গতিপথ থেকে বের হতে পারবেন না, অথবা কোনো কারণে পড়ে গেলে তাদের পদলিত হয়ে পিষ্ট হয়ে যেতে পারেন। নামাজের চিন্তা। মানুষ প্রাণ বাঁচানোর চেষ্টায় বিভিন্ন দিকে ছুটে যাচ্ছিল, আর আমির আহলে সুন্নত। এই কঠিন পরীক্ষার মধ্যে নামাজ আদায়ের চিন্তায় ব্যস্ত ছিলেন। তিনি তাবুতে থাকা এক ব্যক্তিকে বললেন, কুরবানির রক্তের কারণে আমার ইহরামের কাপড় নাপাক হয়ে গিয়েছে, একটু জায়গা দিন যাতে আমি পানি দিয়ে আমার শরীর ইত্যাদি পাক করে নামাজ আদায় করতে পারি। একথা শুনে একজন সাহসী ব্যক্তি বললেন, মাওলানা সাহেব, আমার কাপড়ও রক্ত লেগেছে, আমিও এভাবে নামাজ পড়েছি, আমার অন্তর তো পবিত্র। মাযাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এটা অনেক বড় কঠোর বাক্য। এই বাক্যে কুফরি প্রকাশ পাচ্ছে, কেননা নামাজের জন্য পবিত্রতা শর্ত এবং জবে করার সময় নির্গত রক্ত নাপাক হয়ে যায়। সেই দুর্ভাগা ব্যক্তি মূলত নামাজের শর্ত অস্বীকার করে দিল যে অন্তর তো পবিত্র। এমন ব্যক্তিদের জন্য জরুরি যে তারা সেই কথা থেকে তওবা করে কালমা পড়ে নিবে এবং নতুন ভাবে বিবাহ করবে। সুতরাং আমিরা আহলে সুন্নাত সেখান থেকে বাইরের ওয়াশরুমের দিকে এসে যায়। ব্যাস তার একটি চিন্তা ছিল, আমার নামাজের সময় যেন চলে না যায়। সেখানে আবার মরহুম হাজী আলী বারকাতির সাথে সাক্ষাৎ হয়ে গেল। আমিরা আহলে সুন্নাত বলেন, আপনি তো নামাজ পড়ে নিয়েছেন, আমাকে আপনার ইহরাম দিয়ে দিন আর আমার ইহরাম আপনি পরিধান করে নিন। আমিরা আহলে সুন্নাত পানির দু বোতল দিয়ে শরীরের লাগা রক্ত পরিষ্কার করেন, আবার দু বোতল ক্রয় করে ওযু করে আলহামদুলিল্লাহ সময়ের মধ্যে জোহরের নামাজ আদায় করে নিলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালক ও তাওয়াফে জিয়ারত। হালক শরীফের পর তিনি মক্কায় উপস্থিত হয়ে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় অংশ তাওয়াফে জিয়ারত এর বরকত লাভ করেন আর এভাবে হজের রুকনগুলো সম্পন্ন হয়। তবে একাদশ ও দ্বাদশের রমি অবশিষ্ট ছিল। তিনি আবার পবিত্র মিনায় এসে যান। পবিত্র মিনায় যে স্থানে আগুন লেগেছে সেখানে তার সেই বন্ধুকে পাওয়া গেছে। তাবুর ব্যবস্থা ছিল না। আমির আহলে সুন্নাত সেই সময় করাচির খারাদার এলাকার নূর মসজিদে ইমামতি করতেন। পথে নূর মসজিদের কাছে বসবাসকারী এক হাজি সাহেবের সাথে হয়। তিনি তাকে তার সাথে থাকার প্রস্তাব দেন, তিনি তা গ্রহণ করে নেন। তিনি তার পরিচিতদেরকে ফজরের নামাজের জন্য ঘুম থেকে জাগিয়ে দেওয়ার উদ্দেশ্যে বিশ্রামের জন্য শুয়ে থাকেন, কিন্তু অনেক দিনে ক্লান্তি থাকা সত্ত্বেও ফজরের সময় কেউ জাগ্রত করার পরিবর্তে চোখ খুলে যায় এবং ফজরের নামাজ আদায় করেন। তখনকার দিনে পানির প্রচন্ড অভাব ছিল, অযু কক্ষে অনেক ভিড় ছিল, আমাদের কয়েকবার পানি কিনতে হয়েছে। দ্বিতীয় রাতে ফজরের নামাজ পড়ার জন্য পানির অভাবের ভয়ে এবং ফজরের ক্লান্তির কারণে চোখ খুলতে না পারার চিন্তায় তার ঘুম আসছে না। তিনি একটি বোতলে পানি ভরেছিলেন এবং সেই বোতলটি পিলারের আড়ালে লুকিয়ে নিজেই স্তম্ভে অর্থাৎ পিলারে হেলান দিয়ে বসলেন। বসতে বসতে ঘুমিয়ে পড়লেন। ফজরের নামাজের সময় চোখ খুলে গেল। ঘুমন্ত অবস্থায় পানির বোতলের দিকে হাত বাড়ালাম, আরে এটা কি, পানির বোতল অদৃশ্য। তারপর কোনো মতে পানি সংগ্রহ করে ফজরের নামাজ আদায় করলেন। আমির আহলে সুন্নাত ও নামাজ। প্রিয় ইসলামী ভাইরা, আমির আহলে সুন্নাত ফরজ ও ওয়াজিবের পাশাপাশি সুন্নাত ও মুস্তাহাবেরও খুব যত্নবান। তাহলে এটা কিভাবে সম্ভব যে তিনি ফরজ নামাজ ছেড়ে দিবেন? তিনি নামাজের ব্যাপারে খুবই সংবেদনশীল। তিনি বললেন, আমার মনে হয় না যে আমার জীবনে কখনো নামাজ কাজা হয়েছে। বরং তিনি বিদেশ ভ্রমণের জন্য এমন একটি ফ্লাইট বেছে নেন যেখানে নামাজের সময় না আসে, কেননা জাহাজ ইত্যাদিতে অজু করে নামাজ পড়া সহজ কথা নয়। কয়েক বছর পূর্বে তার অপারেশন হয়েছিল এবং তাতেও তিনি ডাক্তারকে ঈশার নামাজের পর সময় দিতে বলেছিলেন, অপারেশন এবং বেহোশ ইত্যাদির পরে ফজরের নামাজ সময়ের মধ্যে আদায় করতে পারেন। আমির আহলে সুন্নাত আপন নাত এর লিখিত কিতাব ওয়াসিলে ফেরদোসে নামাজ সম্পর্কে লিখেছেন, প্যারে আকা কি আঁখো কি ঠান্ডা হ্যায় ইয়ে কলবে শাহে মদিনা কি রাহাত নামাজ। ভাইও, আগর খোদা কি রেজা চাহিয়ে আপ পড়তে রহে বা জামাত নামাজ, জো মুসলমান পাঁচো নামাজ পড়ে লে চলেগি উনহে সুয়ে জন্নত নামাজ, হোগি দুনিয়া খারাপ আখিরাত বি খারাপ, ভাইও তুম কবি ছোড়ো মত নামাজ, ইয়া খোদা তুজসে আতা কি হে দোয়া মুস্তফা কি পড়ে প্যারে উম্মত নামাজ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আশিকে আমির আহলে সুন্নাত, আমাদের উচিত ফরজ নামাজ আদায় করাতে কোনো প্রকার অবহেলা না করা, বরং পাঁচ ওয়াক্ত নামাজ প্রথম কাতারে জামাত সহকারে আদায় করা। আশিকে মদিনার সেই হজ সফরে ফেরার সময় নামাজের নিয়মানুবর্তিতা প্রসঙ্গে আরেকটি ঘটনা শুনুন, যেটাতে তিনি শুধু নিজের নামাজ রক্ষা করেননি বরং তার সাথে থাকা অনেক হাজিকে গাড়ি থেকে নেমে ফজরের নামাজ পড়তে উৎসাহিত করেছেন। ঘটনাটি শুনুন এবং 72 নেক আমলের পুস্তিকার 3 নম্বর নেক আমল, আপনি কি আজ আপনার ঘর বাজার মার্কেট ইত্যাদিতে যেখানেই ছিলেন সেখানে নামাজের সময়ে নামাজ পড়া পূর্বে নামাজে দাওয়াত দিয়েছেন? এর উপর আমল করার নিয়োগ করে নিন। মক্কা থেকে আবারও মদিনা শরীফে প্রত্যাবর্তন। সাইয়িদি আলা হযরত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মোবারক শের জন্য একটি প্রকৃত ফয়জান, হাজিও আও শাহিনশাহ কা রোজা দেখো। কাবা তো দেখ চুকে, কাবে কা কাবা দেখো। সৈয়দি আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির মোবারক শের জন্য একটি প্রকৃত ফয়জান হজ কবুল হওয়া ও কাবার কাবা দিদারের জন্য আশিকে মদিনা হজের কার্যাবলী সম্পন্ন করে পুনরায় মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। তিনি কয়েকজন হাজির সাথে মদিনাগামী একটি ট্রাকে উঠেন। যাত্রা শুরুর আগে তিনি ড্রাইভারকে ফজরের নামাজের জন্য গাড়ি থামার অনুরোধ করেছিলেন। রাতের সময় যখন যাত্রা শুরু হলো তখন তিনি বসেছিলেন আর বসতে বসতে চোখে ঘুম আসলো। অনেকক্ষণ পর যখন চোখ খুলল তখন ট্রাকটি আরবের মরুভূমিতে পবিত্র শহর মদিনার দিকে এগিয়ে চলছে। আমির আহলে সুন্নাত আসমানে কিছু সাদা রেখা দেখতে পান। তখন তিনি আওয়াজ দিতে আরম্ভ করলেন, ফজরের সময় হয়ে গেছে। তিনি সলাত সলাত অর্থাৎ নামাজের আহ্বানের আওয়াজ উঁচু করা আরম্ভ করলেন এবং সাথে সাথেই ট্রাকের পাশে জোরে জোরে হাত দিয়ে আঘাত দিলে ড্রাইভার ট্রাকটি থামিয়ে দেয়। সবাই নেমে যায়। সেটি আসলে আরবের মরুভূমি ছিল, সর্বত্র নিরবতা, দূর দূরান্ত পর্যন্ত পানির নাম নিশানা ছিল না। তার কাছে আবে জমজম শরীফের পানির বোতল ছিল, মাশাআল্লাহ। এমন কি সে সময় তার কাছে শরীফ মাসালা সম্পর্কে কি ধরনের তথ্য ছিল যে তিনি হাজিদের বললেন, আমার কাছে জমজমের পানি আছে তাই আমি তায়াম্মুম করতে পারছি না। ফতোয়া রজবিয়াতে রয়েছে, আমাদের ইমামগণের মতে জমজম শরীফের পানি দিয়ে অজু গোসল নিঃসন্দেহে জায়েজ। হ্যাঁ, যারা পানি ব্যবহারের সক্ষমতা রাখে না তারা তায়াম্মুম করে নিন। ফজরের নামাজ আদায় করার পর আল্লাহ পাকের রহমত ও অনুগ্রহে আরো একবার তার শেষ নবীর মদিনার দিকে সফর শুরু হলো আলহামদুলিল্লাহ। এখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজি হিসেবে উপস্থিত হলেন। ওয়াসাইলে বকশিশে রয়েছে, সরকার ফির মদিনা মে আত্তার আ গয়া, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।